বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا تَوَلَّى سَعَى
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্টের তাজিকিস্তান ও রাশিয়া সফর শুরু। সফরকালে রাশিয়ার সঙ্গে সই হবে ব্যাপক ভিত্তিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার বিষয়ে ইসরায়েল ও হামাস চুক্তির কাছাকাছি। ইসরায়েলি রেডিও বলছে তারা পরাজিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর। নির্বাচন হবে চার্টার অনুযায়ী। এবং ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর প্রধান মোহন ভাগবতকে রাষ্ট্রদ্রোহী হিসেবে তিরস্কার করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ তাজিকিস্তান সফরে গেছেন। সেখান থেকে তিনি রাশিয়া যাবেন। আসন্ন রাশিয়া সফরে দুদেশের মধ্যে একটি ব্যাপক ভিত্তিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হবে বলে খবর দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন এই চুক্তি দুদেশের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু তৃতীয় কোনো দেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে না। ল্যাভরভ ইরানের সরকারি বার্তা সংস্থা ইন্নাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য তুলে ধরেছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আগামী শুক্রবার তাজিকিস্তান থেকে মস্কো পৌঁছাবেন বলে কথা রয়েছে। ল্যাভরভ বলেন উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সাম্প্রতিক চুক্তির মতো ইরানের সঙ্গে আসন্ন চুক্তিও তৃতীয় কোনো দেশে ক্ষতি করবে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন অর্থনৈতিক খাতে ইরানের সঙ্গে তার দেশের যে সহযোগিতা রয়েছে তা শক্তিশালী ও গতিশীল করার জন্যই কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হতে যাচ্ছে। চুক্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সামাজিক বিষয়াদিও সংযুক্ত থাকবে বলে তিনি উল্লেখ করেন। এদিকে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে শুক্রবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েল ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস একটি চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে বলে কাতারের একজন কর্মকর্তা খবর দিয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল আনসারি মঙ্গলবার দোহায় এক সংবাদ সম্মেলনে এ খবর দিয়ে বলেছেন, দুই পক্ষ আলোচনায় এতটা অগ্রসর আর কখনো হয়নি। তিনি বলেন, আমি যখন কথা বলছি তখন আমি এ বিষয়টি নিশ্চিত করছি যে দোহায় সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে। কাতারের রাজধানী দোহায় স্বাগতিক দেশের পাশাপাশি মিশর ও আমেরিকার মধ্যস্থতায় গত বেশ কিছুদিন ধরে হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। চুক্তির প্রধান বাধাগুলো অপসারিত হয়েছে জানিয়ে আনসারি বলেন, সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত ধারাগুলো নিয়ে বর্তমানে কাজ চলছে। চুক্তির বিস্তারিত তুলে না ধরে কাতারের এই সিনিয়র কূটনীতিক বলেন, দুপক্ষের মধ্যে এমন কিছু বিষয় ছিল যেগুলো বিগত কয়েক মাস ধরে সমাধান করা যাচ্ছিল না, কিন্তু গত দু সপ্তাহে সেসব সমস্যার সমাধান করা হয়েছে। তবে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সমাজকে তাদের আকাঙ্ক্ষার পারদ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। এদিকে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি হবে ইহুদিবাদী ইসরায়েলের জন্য সম্পূর্ণ পরাজয়। গাজা যুদ্ধে নিহত ইসরায়েলি সেনাদের পরিবারবর্গের সংগঠন গেভুরা ফোরামের বরাত দিয়ে হিব্রু ভাষার রেডিও চ্যানেল 103 FM এ কথা জানিয়েছে। ওই ফোরামের সভাপতি ইয়েহোশুয়া শানি বলেছেন যে চুক্তিটির কথা শোনা যাচ্ছে তা তেল আবিবের জন্য সম্পূর্ণ বিজয় হবে না, বরং হবে সম্পূর্ণ পরাজয়। শানির ছেলে লেফটেন্যান্ট মোর্দেখাই শানি ছিল গোলানি ব্রিগেডের একজন প্লাটুন কমান্ডার। 2023 সালের 7 অক্টোবরের আলেক্সের তুফান অভিযানের দিন হামাস যোদ্ধাদের হামলায় মোর্দেখাই নিহত হয়। শানির নেতৃত্বাধীন ফোরাম হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করেছেন। শানি চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, নেতানিয়াহু সম্ভবত ট্রাম্পের চাপের কাছে হার মেনেছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা আরও একজন সাংবাদিককে হত্যা করেছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় বর্বর আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের হাতে 204 জন ফিলিস্তিনি সাংবাদিক শহীদ হলেন। গাজার গণমাধ্যম কার্যালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, গাজা শহরের শেখ রেদওয়ান এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় আহত হওয়া সাংবাদিক মোহাম্মদ আল তালমাজ শাহাদাত বরণ করেছেন। তিনি বার্তা সংস্থার সাফায় কাজ করতেন। বিবৃতিতে বলা হয়েছে, আমরা আন্তর্জাতিক ফেডারেশন অব জার্নালিস্ট, ফেডারেশন অব আরব জার্নালিস্ট এবং বিশ্বের অন্য সমস্ত সাংবাদিক সংস্থাকে ইহুদিবাদী ইসরায়েলের এই ধারাবাহিক অপরাধ যজ্ঞের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাদের অত্যাচার, নিপীড়ন এবং হত্যাযজ্ঞের মুখে গণমাধ্যমের স্বাধীনতা যাতে টিকিয়ে রাখা যায়, সেজন্য আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলোর প্রতি এই বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন চার সংস্কার কমিশনের প্রধান। এই চার সংস্কার কমিশন হল সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন। আজ বুধবার সকাল 11:30 দিকে তারা এই প্রতিবেদন জমা দেন। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছে। এর অংশ হিসেবে 2 ধাপে মোট 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে গত অক্টোবরের প্রথম সপ্তাহে গঠন করা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন। এর মধ্যে বিচার বিভাগ সংস্কার ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। বাকি চারটি কমিশনের প্রতিবেদন আজ জমা দেওয়া হল। সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছে, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর প্রস্তাবগুলো নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে গণ অভ্যুত্থানের চার্টার এবং সেই চার্টারের ভিত্তিতে পরবর্তী নির্বাচন হবে। আজ সকালে চারটি সংস্কার কমিশনের প্রতিবেদনের সার সংক্ষেপ নিয়ে আলোচনার শুরুর আগে তিনি একথা বলেন। সংস্কার কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এটা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। বহু রকমের কমিটি হয়, রিপোর্ট আসে, গ্রহণ করি, আনুষ্ঠানিকতা পালন করি। আজকের ঘটনাটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। কেন ইতিহাসের অংশ হয়ে থাকবে আমরা সবাই জানি, কারণ ইতিহাসের প্রবাহ থেকেই কমিশনগুলো সৃষ্টি হয়েছে। একটি ধ্বংসপ্রাপ্ত জাতির হঠাৎ পুনরুত্থান হয়েছে, যোগ করলেন তিনি। ডক্টর ইউনুস বলেন, এটা ইতিহাসের অংশ, কোনো বিচ্ছিন্ন রিপোর্ট দেওয়ার বিষয় না। তিনি বলেন, আজকে যে রিপোর্টগুলো আমরা হাতে নিলাম, নিশ্চিতভাবেই এটা একটা বড় ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ দেশের জন্য, কেউ এটাকে অস্বীকার করবে না। কিন্তু আজকের গুরুত্বটা ইন্টেলেকচুয়াল এক্সেলেন্সের জন্যে না। দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন তিনি। সিটি মিনিস্টার হিসেবে পরিচিত এই পদে থেকে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ। প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ গ্রহণ করেছেন। পদত্যাগপত্রে টিউলিপ উল্লেখ করেন, তিনি ভুল কিছুই করেননি। পদত্যাগের কারণ হিসেবে টিউলিপ বলেন, এটা স্পষ্ট হয়ে উঠেছিল যে অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে গেলে সেটা সরকারের কাছ থেকে মনোযোগ ভিন্ন দিকে প্রবাহিত করতে পারত। বাংলাদেশে গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির প্রার্থী হিসেবে 2015 সালে লন্ডনের একটি আসন থেকে প্রথমবার তিনি এমপি নির্বাচিত হন। 2024 সালের নির্বাচনে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর গত জুলাইয়ে তিনি ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের নতুন সদর দপ্তর উদ্বোধনের দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতকে তুলোধনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বললেন, দেশের স্বাধীনতা নিয়ে যে মন্তব্য সংঘ প্রধান করেছেন, অন্য দেশ হলে তাকে গ্রেপ্তার করা হতো, বিচারের মুখোমুখি করা হতো। রাহুল বলেন, মোহন ভাগবত প্রত্যেক দেশবাসীকে অপমান করেছেন, অসম্মান করেছেন, সংবিধানের অমর্যাদা করেছেন। এই মন্তব্য করে যে সংবিধান আমাদের স্বাধীনতার প্রতীক নয়। গত মঙ্গলবার ইন্দোরে এক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেছিলেন, 1947 সালে নয়, ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে যেদিন অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ওই দিনে এই দেশের সার্বভৌম তো নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে। আজ রাহুল বলেন, 2-3 দিন অন্তর মোহন ভাগবত ভারতের স্বাধীনতা ও স্বাধীনতা আন্দোলন নিয়ে ঔদ্ধত্যের সঙ্গে নিজের ভাবনার কথা শোনাচ্ছেন। মঙ্গলবার তিনি যা বলেছেন তা দেশদ্রোহ, কারণ তিনি দেশের সংবিধানকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন, অস্বীকার করেছেন, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করেছেন। এতটাই তার ঔদ্ধত্য যে এসব যেসব কথা বলেছেন প্রকাশ্যে, এটা দেশদ্রোহ, অন্য কোনো দেশ হলে এজন্য তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হতো। ভারতের গুজরাটের পোর বন্দরে আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস নির্মিত দৃষ্টি 10 স্টার লাইনার ড্রোন বিধ্বস্ত হয়েছে। ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার আগেই ড্রোনটি বিধ্বস্ত হয়। ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে আদানি গ্রুপ ভারতে প্রথম ড্রোন দৃষ্টি 10 স্টার লাইনার তৈরি করে। গতকাল আদানি গ্রুপের দৃষ্টি 10 স্টার লাইন ড্রোনটি বিধ্বস্ত হয়। সমুদ্রে অভিযানে নিযুক্ত হতে ড্রোনটিকে হায়দরাবাদ থেকে পোর বন্দরে পাঠানো হয়। 450 কেজি ভার বহন করতে সক্ষম ছিল এই ড্রোনটি। নৌবাহিনীর কাছে হস্তান্তরের আগে পরীক্ষামূলক উড্ডয়নের সময় এটি বিধ্বস্ত হয়। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান স্বীকার করেছেন, মার্কিন আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে। মার্কিন পত্রিকাটি নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। সুলিভান আরও বলেছেন, বিশ্বে মার্কিন নিয়ন্ত্রিত ব্যবস্থার কর্তৃত্ব শেষ হয়ে গেছে। তিনি ব্যাখ্যা করে বলেন, শীতল যুদ্ধ পরবর্তী যুগটা শেষ হয়ে গেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের সঙ্গে ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তি সই হওয়ার পর পরবর্তীতে ওই চুক্তি ভঙ্গ করে গাজায় আবার ইহুদিবাদী বাহিনীকে আগ্রাসন চালানোর অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যম খবর দিয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়াহিয়া সিনোয়ারের শাহাদাতের পর এই আন্দোলন এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে এবং আরও নতুন নতুন সদস্য সংগ্রহ করছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজোয়ান হোসেন।
ওয়াল স্ট্রিট জার্নাল হামাস আন্দোলনের সক্ষমতার কথা তুলে ধরে জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতের পর এই আন্দোলন এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে এবং আরও নতুন নতুন সদস্য সংগ্রহ করছে। তারা ইসরায়েলকে একটি দীর্ঘমেয়াদী ক্ষতিকর যুদ্ধের দিকে ঠেলে দিতে সক্ষম হয়েছে। গত বছর 18 অক্টোবর গাজার দক্ষিণের রাফা শহরের তাল আল সুলতান এলাকায় দখলদার ইসরায়েলের সাথে সংঘর্ষের সময় হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়াহিয়া সিনওয়ার শহীদ হন। ইসনার উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানায়, শহীদ ইয়াহিয়া সিনওয়ার 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে শুরু হওয়া আলাক্সা ঝড় অভিযানের কমান্ডার হিসেবে পরিচিত। গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসাবে হামাস ওই অভিযান চালিয়েছিল। হামাসের এই অভিযানের অজুহাতে ইসরায়েল গাজা উপত্যকার গুরুত্বপূর্ণ অবকাঠামো ও ঘরবাড়ি ধ্বংস অব্যাহত রেখেছে। ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় 50,000 ফিলিস্তিনি শহীদ এবং লাখ লাখ মানুষ আহত হয়েছে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে শহীদ ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই ও হামাসের আরেক সিনিয়র সদস্য মোহাম্মদ সিনওয়ারের সাহসিকতার কথা উল্লেখ করে লিখেছে, হামাসের ক্ষমতার শীর্ষে আরেকজন সিনওয়ার রয়েছে এবং তিনি হামাসকে আবারও পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। এই মার্কিন গণমাধ্যম হামাসের ক্ষমতা এবং সামরিক শক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে লিখেছে, হামাস একটি নতুন প্রজন্মের প্রতিভাবান বাহিনী তৈরি করে চলেছে এবং তারা গাজায় অবিস্ফোরিত ইসরায়েলি গোলাবারুদ থেকে নিয়ন্ত্রিত বিস্ফোরক তৈরি করতে পারে। হামাস এই বিস্ফোরকগুলোকে ইসরায়েলের ক্ষতির কাজে ব্যবহার করে। সম্প্রতি গাজার উত্তরে বেইত হানুন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে তাদের 10 জনকে হত্যা করতে সক্ষম হয়েছে হামাস। এছাড়া তারা সম্প্রতি ইসরায়েলের দিকে 20টি রকেট নিক্ষেপ করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল আরো লিখেছে, মোহাম্মদ সিনওয়ারের নেতৃত্বে নতুন বাহিনী নিয়োগের বিষয়টি ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, কেননা ইসরায়েলি সেনাবাহিনী কয়েক মাসে যেসব এলাকায় অগ্রসর হয়েছিল এখন সেখান থেকে তারা পিছু হতে বাধ্য হয়েছে। ইসরায়েলি বাহিনী একদিকে ক্লান্ত হয়ে পড়েছে, অন্যদিকে ইসরায়েলি বন্দীদের জীবনও হুমকির মধ্যে রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ওমির আভিভি স্বীকার করেছেন, আমরা এমন একটি পরিস্থিতিতে আছি যেখানে হামাসের বাহিনী পুনর্গঠনের গতি ইসরায়েলি সেনাবাহিনীর অগ্রগতির চেয়েও দ্রুততর এবং মোহাম্মদ সিনওয়ার সবকিছু পরিচালনা করছেন। তবে হামাস আন্দোলনের মুখপাত্র এখনো মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি। মোহাম্মদ সিনওয়ারের ভূমিকার কথা উল্লেখ করে ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, হামাসকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার কেন্দ্রে রয়েছেন মোহাম্মদ সিনওয়ার। অক্টোবরে ইসরায়েলি সৈন্যরা যখন তার ভাইকে হত্যা করে, তখন কাতারের রাজধানী দোহায় অবস্থিত হামাস কর্মকর্তারা নতুন নেতা নিয়োগের পরিবর্তে একটি যৌথ নেতৃত্ব পরিষদ গঠনের সিদ্ধান্ত নেন। কিন্তু ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনায় আরব মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, গাজার হামাসের কর্মকর্তারা এই প্রস্তাব গ্রহণ করেনি এবং এখন ছোট সিনওয়ারের অধীনে স্বায়ত্তশাসিতভাবে তারা কাজ করছেন। গত বছর মোহাম্মদ সিনোয়ার মধ্যস্থতাকারী দেশগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, হামাস তার শর্ত বাস্তবায়নে দৃঢ় অবস্থানে রয়েছে। যদি যুদ্ধবিরতি চুক্তি সবার কাছে গ্রহণযোগ্য না হয় এবং গাজার জনগণের দুর্ভোগের অবসান না ঘটে, তাহলে হামাস তাদের সংগ্রাম অব্যাহত রাখবে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইরানের প্রেসিডেন্টের তাজিকিস্তান রাশিয়া সফর শুরু। সফরকালে রাশিয়ার সঙ্গে সই হবে ব্যাপক ভিত্তিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার বিষয়ে ইসরায়েল ও হামাস চুক্তির কাছাকাছি। ইসরায়েলি রেডিও বলেছে তারা পরাজিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে চাষ সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর। নির্বাচন হবে চার্টার অনুযায়ী। এবং ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর প্রধান মোহন ভাগবতকে রাষ্ট্রদ্রোহী হিসেবে তিরস্কার করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন, এবার সর্বশেষ পাওয়া খবরের অংশ শুনলেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আসরে।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমরা স্নায়ু রোগ বা নার্ভের রোগ নিয়ে আলোচনা শুরু করেছি, আর আমাদের সঙ্গে আছেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার শাহ দিদার ইমাম। তিনি মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত আছেন।
তো স্নায়ু রোগ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের গুরুত্বপূর্ণ মূল আলোচনায় যাওয়ার আগে আমরা খুব সাধারণভাবে স্নায়ুতন্ত্র এবং এর রোগ নিয়ে একটু জেনে নেব। দেখুন, মানুষের শরীর যে কোনো অলৌকিকতার চেয়ে কম নয়। আমাদের শরীর অবিশ্বাস্য এবং জটিল সিস্টেম দ্বারা গঠিত। এর অবিশ্বাস্য সব কাজ চিকিৎসক এবং বিজ্ঞানীদেরকেও বিভ্রান্ত করতে পারে। এরকম একটি সিস্টেম হল মানব দেহের স্নায়ুতন্ত্র। কোটি কোটি স্নায়ুকোষ এবং নিউরনের সাহায্যে আমাদের দেহ আমাদের প্রতিদিনের স্বেচ্ছামূলক এবং অনিচ্ছাকৃত ক্রিয়াকলাপ সম্পাদন করতে সহায়তা করে। তবে স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, তবে একজন ব্যক্তির হাঁটা চলা, কথা বলা, খাওয়া দাওয়া, শ্বাস নেয়া সব ক্ষেত্রে সমস্যা হতে পারে। চিকিৎসকদের মতে হান্টিংটন রোগ, মাইগ্রেন্স, ডিজেনারেটিভ ডিজিজ, মৃগি, মস্তিষ্কের টিউমার এবং মেনিনজাইটিস সহ 600টিরও বেশি স্নায়ু সম্বন্ধীয় রোগ রয়েছে।
তো এবার আমরা আজকের আলোচনা শুরু করছি। জনাব ডাক্তার শাহ দিদার ইমাম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
জনাব ডাক্তার শাহ দিদার ইমাম, তৃতীয় পর্বের আলোচনার শুরুতে স্নায়ু রোগ হয়েছে যে তা আমরা কি করে বুঝব, অর্থাৎ লক্ষণগুলো যদি সহজভাবে ক্যাটেগরিক্যালি বলেন।
লক্ষণ যদি আমরা বলি, লক্ষণ স্পেসিফিক কতগুলো লক্ষণ আছে, আমরা যেমন কমন আমাদের ওষুধ বা রোগের মধ্যে আমাদের দেশের প্রিভেলেন্স বা আমি ক্লিনিক্যাল প্রেসক্রিপশন যেটা পাই সেটা হলো যে অন্য কোনো স্ট্রোক রোগীগুলি পাই, তারপরে আপনার পাই আমার কমনলি ব্যথা, বিশেষ করে ব্যথা যদি আমি বলি যে মাথা ব্যথা, হেডে, তারপরে আপনার ব্যাক পেন, সেই ব্যাক পেনটা সার্ভাইকাল ব্যাক পেন অর্থাৎ নেক পেন হতে পারে, আবার লো ব্যাক পেন হতে পারে, কোমরে ব্যথা নিয়ে আসে অনেকেই, এই ধরনের ব্যথা খুব একটা কমন একটা প্রেজেন্টেশন সাইন রোগের। তারপরে আপনার কিছু কিছু রোগী পাবো আমরা যে তার কনসিয়াস লেভেলটা ডিটেরিয়েট করতেছে, কনসিয়াস মানে চেতন, আমরা যে সচেতন হয়ে যাওয়া দেখা যাচ্ছে যে নর্মালি একটা মানুষ তার সচেতনতা হারাই ফেলতেছে দিন দিন, যে অজ্ঞানের দিকে এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে, আমরা যেটা বলি আনকনসিয়াসনেস বা কোমা। সো কোমাতে বা আনকনসিয়াসনেস নিয়ে আসাও কিন্তু একটা স্নায়ু রোগের লক্ষণ, ব্রেন কাজ করতেছে না।
জি, আপনি বলছিলেন কোমাতে যাওয়াও কিন্তু স্নায়ু রোগের লক্ষণ, তো তারপর আর কি কি লক্ষণের কথা বলবেন আপনি?
তারপরে আছে যেমন হঠাৎ করে দুর্বল হয়ে যাওয়া, যেমন উদাহরণ হিসেবে আমি বলছি দুই পা হঠাৎ করে দুর্বল হয়ে গেছে, গত রাতে সে ভালো ছিল, সে কাজ থেকে আসছে ভালোই আসছে হেঁটে আসছে, রাতে ঘুমানোর পরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে তার পা নামাতে পারছে কিন্তু পায়ে শক্তি পাচ্ছে না, দুই হাতে শক্তি ঠিক আছে কিন্তু পা দুটো তার দুর্বল হয়ে গেছে। এই যে হঠাৎ দুটা পা শরীরে একটা অংশ দুর্বল হয়ে গেছে এটা কিন্তু স্নায়ু রোগের একটা অংশ বলো, বা স্ট্রোকে যেটা আমরা পাই ইউজুয়ালি স্ট্রোকের মতো ইউজুয়ালি প্রেজেন্টেশনটা যদি একদিকে বডির একদিকে এক হাত বা এক পা ডান দিকে হতে পারে বাম দিকে হতে পারে, এই একদিকের হাত পা স্বাস্থ্য দুর্বল হয়ে গেছে অথবা শুধুমাত্র হাতটা এসে মুশকিল করতে পারতেছে, এটা কিন্তু মাইল্ড খাবার গিলতে সমস্যা হচ্ছিল গত রাতে আজকে কিন্তু হঠাৎ করে খাবার দিতে তার কষ্ট অথবা খাবারটা নাক দিয়ে উঠে আসতেছে, পানি খেতে যাচ্ছে নাক দিয়ে উঠে আসছে, এই যে হঠাৎ করে যে মাংসপেশি শরীরের নির্দিষ্ট অংশ মাংসপেশি দুর্বলতা এটা কিন্তু একটা লক্ষণ দেখতে পাওয়া যায়।
শ্রোতা বন্ধুরে, আপনারা স্নায়ু রোগের লক্ষণ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শাহ দিদার ইমামের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
আবারও ফিরে এলাম স্নায়ুরোগ বিষয়ক আলোচনায়। ডাক্তার শাহ দিদার ইমাম, আপনি স্নায়ুরোগের লক্ষণ নিয়ে আলোচনা করছিলেন, তো আর কি কি লক্ষণ থাকতে পারে?
তারপর কিছু লক্ষণ আছে আপনার খিচুড়ি অন্যতম, খিচুড়ি রোগী আমরা পাই মৃগি রোগ, যেটা আমরা বাংলায় বলি মৃগি, মৃগি রোগ গুলি অনেক সময় খিচুড়ি দিয়ে হবে তা না, খিচুড়ি ছাড়াও কিন্তু মৃগি রোগ হয়, হঠাৎ হঠাৎ সেটা অনুভূতি অ্যাবনর্মাল অনুভূতি হলো, তা হাতে বা পায়ে কোনো নির্দিষ্ট অংশে ঝিমঝিম করে কিছু সময় দিলে ঝিমঝিম করে ঝিমঝিম ভাব থাকে অথবা একটা পেইন থাকে, তারপর আমরা ঠিক হয়ে গেল শিকারি হতে পারে, এটা কিন্তু একটা এপিলেপসি বা মৃগি হতে পারে, পেশেন্ট হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে গেছে আবার অটোমেটিক জ্ঞান ফিরে পায়, এই যে হঠাৎ করে লস অফ টাইম কনসিয়াসনেস, টাইম লস অফ কনসিয়াসনেস কিছু অংশ দুর্বল হয়ে যেতে পারে। আরো যদি উদাহরণ আমরা দিই নিউরো বা স্নায়ু রোগের, যেমন আমাদের চোখে হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছে না, নার্ভের অপটিক নার্ভের সমস্যার জন্য হতে পারে, হঠাৎ করে জ্ঞান পাচ্ছে না সেটা হতে পারে, অল্প একটু নার্ভের সমস্যা, তারপরে আছে যেমন আপনার
অধ্যাপক শাহ দিদার ইমাম, হঠাৎ করে দেখা গেল কারো কথাটা স্পষ্ট হচ্ছে না, কিছুটা জড়িয়ে কথা বলছে, এটা কি স্নায়ু রোগের লক্ষণ হিসেবে ধরা হবে?
কথাটা মানে স্পষ্ট হচ্ছে না, সে কথাটা ভালো বলতেছিল হঠাৎ করে দেখে কথাটা জড়ায় আসতেছে, কথাটা স্পষ্ট হচ্ছে না অথবা কথাটা বুঝতেছে না, এমনও হতে পারে যে একটা কথা আমি জিজ্ঞাসা করলাম সে বুঝবে না, সে কিন্তু উত্তরটা হয়তো বা অন্য একটা উত্তর দিল, লাইনটা ঠিক নেই অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন অ্যান্সারটা মানে ঠিক পাচ্ছে না, ওরিয়েন্টেড ডিসওরিয়েন্টেড থাকতে পারে পেশেন্ট, তো এরকম কিন্তু লক্ষণ গুলি নিয়ে আসতে পারে। আমি যদি বলি আমরা হাঁটা চলাফেরা, হঠাৎ করে হাঁটছে, হাঁটতে পারতেছে না ঠিক মতো, কাত হয়ে পড়ে যাচ্ছে, ঠিক মতো দাঁড়ায় থাকতে পারতেছে না, এই যে একদিকে কাত হয়ে পড়ে গেলো, অথবা একটা অ্যাবনর্মাল গেট হাঁটা চলাফেরা তার অস্বাভাবিকতা দেখা দিচ্ছে, পাটা নড়তেছে না, অথবা সে একদিকে হেলে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, সে ব্যালেন্স ঠিক রাখতে পারতেছে না, এটা একটা বলি আমরা। এই ধরনের লক্ষণ কিন্তু স্নায়ু রোগের লক্ষণ হতে পারে। তারপরে ধরেন অটোনমিক ডিস্টার্বেন্স, অটোনমিক মানে মূলত আমাদের যে প্রস্রাব পায়খানা কন্ট্রোল করি আমরা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হঠাৎ করে বলি যে প্রস্রাব শেষে আটকায় রাখতে পারতেছে না, অথবা প্রস্রাবটা তার হচ্ছে না, প্রস্রাবের বেগ হচ্ছে কিন্তু প্রস্রাবটা আটকায়, ব্লাডার শুরু হয়ে ইউরিনের ব্লাডার মূত্র চলে ইউরিনের শুরু প্রস্রাব করতে পারছে। এই যে তার সুবিধাটা, এটাকে অটোনমিক ডিস্টার্বেন্স বলি। এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু রুগীর স্নায়ু রোগী নিয়ে আসতে পারে, এটা লক্ষণ নিয়ে আসতে পারে। এছাড়া আরো কিছু ব্যাপার আছে, যেমন আপনার কিছু সেলফ ডিস্টার্বেন্স নিয়ে আসতে পারে, তারপর আপনার সাইকোলজিক্যাল একটা আপসেটনেস, একটা রুগী ভালো কিন্তু হঠাৎ করে দেখা গিয়েছে পাগলের মতো আচরণ করতেছে, উল্টা পাল্টা কথা বলতেছে, হ্যাঁ হঠাৎ করে কারো কিছু রাগ করতেছে, চড়াও হচ্ছে, হ্যাঁ মারতে যাচ্ছে, এই যে একটা সাইকোলজিক্যাল একটা আউটবার্স্ট, অথবা হঠাৎ করে চুপচাপ হয়ে গেছে,
অধ্যাপক সাদি তারিমাম স্নায়ু রোগের লক্ষণ নিয়ে আজকের পর্বে রেডিওতে রানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিয়মিত ব্যায়াম করবেন, এ প্রত্যাশা জানিয়ে স্বাস্থ্যকতার আসর থেকে আজ এখানেই বিদায় চাইছি।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
জীবনশৈলী,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। জীবনকে সুন্দরভাবে সাজানোর অনুষ্ঠান জীবনশৈলীতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত কয়েকটি আসরে আমরা ওয়াদা বা প্রতিশ্রুতি পালনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি ইসলাম মানুষকে যেসব উন্নত চরিত্রের শিক্ষা দেয়, তার মধ্যে একটি মৌলিক গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে প্রতিশ্রুতি পালন। সমাজ ও রাষ্ট্রে ওয়াদা বা প্রতিশ্রুতি পালনের প্রভাব নিয়েও আমরা কথা বলেছি। আজকের আসরে মানব জীবনে সুস্থ বিনোদনের গুরুত্ব ও প্রভাব নিয়ে আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
মানুষের অস্তিত্ব গড়ে উঠেছে দেহ ও মনের সমন্বয়ে। মানুষের দেহ যেমন ক্লান্ত হয়ে পড়ে, তেমনি তার মনেরও ক্লান্তি রয়েছে। একঘেয়ে জীবন দেহ ও মন উভয়কেই ক্লান্তির সাগরে নিমজ্জিত করে। নতুনত্ব ও বৈচিত্র্যের প্রতি মানুষের আকর্ষণ বা টান এক অনস্বীকার্য বাস্তবতা। এটি মানুষের জন্মগত বৈশিষ্ট্য। জীবনযাত্রার তাল লয়ে যখন কোনো বৈচিত্র্য থাকে না, তখন তা মানুষকে বিষণ্ণতা ও হতাশায় ভোগায়। নানা গবেষণায় এটা প্রমাণিত যে সবসময় একই ধরনের কাজের মধ্যে ডুবে থাকলে একটা পর্যায়ে ওই কাজে একঘেয়েমি চলে আসে, আর এ ধরনের একঘেয়েমি কাজের গতি কমিয়ে দেয়। এ কারণে কাজের পাশাপাশি সুস্থ বিনোদন জরুরি। সুস্থ বিনোদনের ব্যবস্থা থাকলে কাজের মান ও গতি বাড়ে। মানুষের একঘেয়ে জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে সুস্থ বিনোদনের বিকল্প নেই। প্রথমেই দেখা যাক সুস্থ বিনোদন সম্পর্কে পবিত্র ইসলাম ধর্ম কী ধরনের দিকনির্দেশনা দিয়েছে।
ইসলাম ধর্মের সুস্থ বিনোদনের উপর ব্যাপক গুরুত্ব আরোপ করা হয়েছে, কারণ পবিত্র ইসলাম ধর্মের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে ইহকাল শান্তি ও পরকালের মুক্তি। বিনোদন হল এই শান্তি বা আনন্দের গুরুত্বপূর্ণ মাধ্যম বা উপকরণ। ইসলাম ধর্ম নিষ্পাপ আনন্দ উপভোগকে সবসময় উৎসাহিত করেছে, এছাড়া হতাশা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। আর জীবনে আনন্দ ও শান্তি না থাকলে হতাশা জেগে বসে এবং কর্ম উদ্দীপনা কমে যায়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নিজে সুস্থ বিনোদনের প্রায় সব উপায় উপকরণ উপভোগ করেছেন। মানবতার আদর্শ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নিজে কুস্তি লড়েছেন। তৎকালীন আরবের সর্বশ্রেষ্ঠ বীরকে তিনি তিনবার হারিয়েছেন। মদিনায় যুবকদের শারীরিক কসরত তিনি পর্যবেক্ষণ করেছেন। আমিরুল মোমিনীন হজরত আলী আল ইসলাম সবাইকে বিনোদনের বিষয়ে পরামর্শ দিয়ে বলেছেন, ইমানদারেরা জীবনযাত্রায় সময়কে তিন ভাগে ভাগ করে। একটি অংশ সে আধ্যাত্মিক চর্চা ও পালনকর্তার কাছে মোনাজাতের জন্য ব্যয় করে, দ্বিতীয় অংশ জীবিকা অর্জনের জন্য কাজে লাগায় এবং অপর অংশ হালাল পথে আনন্দ উপভোগের জন্য ব্যবহার করে।
আসলে বিনোদন জীবনের অন্য সব পরিকল্পনা ও কাজকে সঠিক ও সুচারুভাবে এগিয়ে নিতে সাহায্য করে। ইসলাম ধর্মে সুস্থ বিনোদনকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে কোনো কোনো বর্ণনায় সুস্থ বিনোদনকে জীবিকা অর্জনের প্রয়োজনীয়তার সমপর্যায়ে বিবেচনা করা হয়েছে। ধর্মীয় দায়িত্ব সুন্দর ও সুচারুভাবে পালনের প্রস্তুতি হিসেবেও সুস্থ বিনোদন জরুরি। তবে সব মানুষ একই ধরনের বিনোদন পছন্দ করে না, এক্ষেত্রে বয়সেরও একটা প্রভাব রয়েছে। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দৃষ্টিভঙ্গি ও চাহিদায় পরিবর্তন দেখা দেয়। বয়স ও চাহিদার ভিত্তিতে বিনোদনের ধরনে পরিবর্তন আসে। যেমন আমরা শিশুকালে ছোট্ট একটা বল নিয়ে খেলতে খেলতে ঘণ্টার পর ঘণ্টার সময় কাটিয়ে দিতাম, এমনও হয়েছে হাতে বানানো কয়েকটা পুতুল নিয়ে অর্ধবেলা ব্যস্ত থাকতাম। কল্পনার জগতে কখনো নিজেই পুতুলগুলোর মা অথবা বাবা সেজে বসতাম, ঘুম পাড়াতাম, ঘুম থেকে উঠাতাম, খাবার দিতাম, চুলগুলো চিরুনি দিয়ে আঁচড়ে দিতাম।
ফুটবল হাতে নিয়ে কল্পনার জগতে সুপারস্টারের স্থানে বসে যেতাম, নিজেকে সেরা ফুটবলার ভাবতে শুরু করতাম এবং ফুটবলে আমার প্রতিটি আঘাতের পর কল্পনার জগৎ থেকে অসংখ্য দর্শক ও শ্রোতার হাততালি ও চিৎকার ভেসে আসত। এভাবে নিজের ভেতরটা মহা আনন্দ ও তৃপ্তিতে ভরে যেত। এসবই ছিল শিশুকালের বিনোদন, কিন্তু বয়স বাড়ার পর ব্যক্তির কাছে এগুলো আর আনন্দের মাধ্যম হিসেবে থাকে না। তার চিন্তা চেতনায় পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে বিনোদনেও পরিবর্তন তৈরি হয়ে পড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কল্পনার জগতের পরিসর ছোট হয়ে আসতে শুরু করে এবং আনন্দের জায়গায় পরিবর্তন আসে। অনেকে শিহরণ জাগানো ও চ্যালেঞ্জিং বিষয়গুলোতে আনন্দ পেতে শুরু করে। যাই হোক, জীবনকে আনন্দময় করে তুলতে নানা ধরনের সুস্থ বিনোদন চর্চা করা যেতে পারে। বিনা খরচাতেও মানুষ চমৎকার বিনোদন পেতে পারে। যেমন ধরুন, প্রতিদিন কিছু সময়ের জন্য একা অথবা পরিবারের অন্য সদস্যদের নিয়ে হেঁটে বেড়ানো আপনার জন্য আনন্দের উৎস হতে পারে। এক্ষেত্রে কোনো ধরনের অর্থ ব্যয়ের দরকার হয় না, তবে সবার কাছে হেঁটে বেড়ানো আনন্দদায়ক নাও হতে পারে।
এছাড়া ঘরে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, বিভিন্ন ধরনের খেলা ও প্রতিযোগিতায় অংশ নেওয়া, নতুন কিছু শেখা, পছন্দের বই পড়া, প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানো, পার্কে বসে গল্প করা, নতুন নতুন এলাকা ঘুরে দেখা, ভালো ও শালীন ফিল্ম ও নাটক দেখাও সুস্থ বিনোদন। যাই হোক, দেহ ও মনের সুস্থতা হল মানুষের জীবনকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার অন্যতম শর্ত। ইসলামসম্মত পন্থার বিনোদন মানুষকে ইবাদত, সার্বিক কাজকর্মে আরও বেশি উৎসাহী ও উদ্যমী করে তোলে। ইসলাম ধর্ম ওইসব বিনোদনকে বৈধতা দেয় যা মানুষের শারীরিক ও মানসিক উন্নতি সাধনে সহায়ক ভূমিকা রাখে এবং মানুষকে সামাজিক মূল্যবোধ সম্পন্ন উদার ব্যক্তি হিসেবে গড়ে তোলে। সুস্থ বিনোদন চর্চার মাধ্যমে মানুষের মধ্যে চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আসে এবং নানা ধরনের অশুভ ও অশালীন কাজের প্রবণতা দূর হয়। দৈহিক ও আত্মিক সজীবতা আনে বিনোদন। মনোবিজ্ঞানীরাও মানুষের সুস্থতার জন্য আনন্দ ও চিত্ত বিনোদনকে খুবই গুরুত্ব দেন।
বিনোদন যদি ইসলাম নির্দেশিত নীতিমালার পরিপন্থী হয় তাহলে তা পরিহার করতে হবে। মনে রাখতে হবে, গোটা জীবনটাই আল্লাহর পক্ষ থেকে এক মহা নিয়ামত। বিনোদন সুস্থ ধারার না হলে তা সময় ও স্বাস্থ্যের অপচয়ের কারণ হয়। মানুষের জীবনে সময়ের মূল্য অপরিসীম। মানবজাতির উত্থান ও পতন, সফলতা ব্যর্থতা ও উন্নতি অগ্রগতির সব কিছুরই প্রধান উপলক্ষ হিসেবে কাজ করে সময়। সময়ের সুষ্ঠু ব্যবহারে সফলতা অনিবার্য। এজন্যে মহান আল্লাহ পবিত্র কোরআনে সময়ের কসম করেছেন। এর মধ্য দিয়েও সময়ের ব্যাপক গুরুত্ব ফুটে উঠেছে।
আমরা সুস্থ ধারার বিনোদন চর্চার মাধ্যমে সময়কে সঠিকভাবে কাজে লাগাবো এবং অসুস্থ ধারার বিনোদন পরিহার করতে সক্ষম হব, এ প্রত্যাশায় শেষ করছি আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে, সে আসরেও আপনাদের সঙ্গ পাব এ প্রত্যাশা রইল। শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
প্রাচ্যবিদদের চোখে মহানবী। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও ইসলাম সম্পর্কে পাশ্চাত্যের যেসব মনীষী আকর্ষণীয় মন্তব্য করে খ্যাতিমান হয়েছেন তাদের মধ্যে উইলিয়াম মন্টগোমারি ওয়াট অন্যতম। তিনি ছিলেন স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং পশ্চিমা বিশ্বে ইসলাম সম্পর্কে সবচেয়ে বড় অমুসলিম ভাষ্যকার হিসেবে খ্যাত। প্রাচ্য বিষয়ে তিনি 30টিরও বেশি বই লিখেছেন। প্রথম জীবনে মন্টগোমারি ওয়াট কিছুটা ইসলাম বিদ্বেষী ছিলেন, তবে যতই তার বয়স ও জানার পরিধি বাড়তে থাকে ততই ইসলাম সম্পর্কে ও মহানবী সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ ও প্রশংসাসূচক হয়ে উঠতে থাকে। যেমন কোনো কোনো প্রাচ্যবিদ মহানবীকে শারীরিক ও মানসিকভাবে অস্বাভাবিক বলে তুলে ধরেছেন এবং আত্মিক ও মানসিক অস্থিরতার কারণেই তিনি অদৃশ্যের সঙ্গে যোগাযোগে বিশ্বাসী হয়ে ওঠেন বলে তারা প্রচার করেছেন। কিন্তু মন্টগোমারি এর বিরোধিতা করে বলেছেন, মহানবী যে আত্মিক ও মানসিকভাবে স্বাভাবিক বা সুস্থ ছিলেন সে সম্পর্কিত বর্ণনা এবং সাক্ষ্য প্রমাণগুলোকে কম গুরুত্ব দেওয়া হয়েছে। মানসিক উত্তেজনার শিকার কোনো ব্যক্তি সামরিক অভিযান চালাতে পারেন কিংবা দূরদর্শিতা নিয়ে একটি নগর রাষ্ট্র পরিচালনা করতে পারেন তা অবিশ্বাস্য।
মন্টগোমারি ওয়াট আরও লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মধ্যযুগীয় মনোভাবগুলো এড়িয়ে চলা উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন ব্যক্তি যিনি আন্তরিকভাবে ও সৎ নিয়ত নিয়ে এবং সঠিক বিশ্বাস নিয়ে মহান আল্লাহর নানা বাণী প্রচার করতেন। মহানবীর চিন্তাধারার উৎস যে ছিলেন মহান আল্লাহ, বিভিন্ন ব্যক্তির সেই মতের দিকে ইঙ্গিত করে মন্টগোমারি বলেছেন, এটা বলা যেতে পারে যে এই সব চিন্তাধারা এমন সব ব্যক্তিদের জীবনের অর্জন যারা নিজ যুগের চেয়ে বড়। তিনি আরও বলেছেন, মুহাম্মাদের ব্যক্তিত্ব ছিল এমনই যে তা মানুষের শ্রদ্ধা ও বিশ্বাস অর্জন করেছিল। ধর্মীয় সাধনার পাশাপাশি তাঁর চরিত্রে ছিল দৃঢ়তার সঙ্গে দয়ার মিশ্রণ, সাহসিকতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার মতো নানা উপযুক্ত গুণ। মন্টগোমারি বলেছেন, মহানবীর স্বভাব ও আচার আচরণ এমনই পছন্দনীয় ছিল যে সবাই তাঁর বন্ধু হয়ে পড়তেন ও তাঁকে ভালোবাসতেন এবং সবাই তাঁর জন্য ত্যাগ শিকারে প্রস্তুত থাকত স্বেচ্ছায়। সামাজিক অসন্তোষ এবং ইরানি ও রোমান সাম্রাজ্যের অবক্ষয়ের কারণে ইসলামের বিস্তার ঘটেছে এমন ধারণা ঠিক নয়। আসলে এ ধর্মের প্রসার মহানবীর নানা গুণ বৈশিষ্ট্য ও যোগ্যতা ছাড়া সম্ভব হতো না।
মন্টগোমারি মহানবীর কাছে ওহি বা খোদাই প্রত্যাদেশ নাজিল হওয়া প্রসঙ্গে বলেছেন, মুহাম্মদ তাঁর নবুয়ত ও রেসালাত যে আল্লাহর পক্ষ থেকে তা প্রথম থেকেই বিশ্বাস করতেন। এই মিশন বাস্তবায়নে তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। এই বিশ্বাসের কারণেই তিনি সব ধরনের বিরোধিতা, উপহাস, ঠাট্টা, অপবাদ ও হয়রানি এবং নির্যাতনের মোকাবেলায় নিজেকে রক্ষা করতে পেরেছেন। তিনি যখন সাফল্য ও বিজয় অর্জন করেন তখনও তার চিন্তাধারায় কোনো পরিবর্তন ঘটেনি, বরং এই বিশ্বাস তাঁর মধ্যে জোরালো হয়েছে যে আল্লাহ তাঁকে নিজের দিকে ডেকেছেন, তিনি সবসময় তাঁর সহায়। মন্টগোমারি ওয়াটের বাড়িতে একজন মুসলমান বসবাস করতেন। তার মাধ্যমে তিনি ইসলাম সম্পর্কে এমন অনেক কিছু জানতে পারেন যা আগে জানতেন না। ওয়াট এটা জানতেন যে ইসলাম অতীতের খ্রিস্ট ইহুদি ধর্মকেও একত্ববাদী বলে মনে করেন এবং কোরআনে তা উল্লেখ করা হয়েছে।
ওয়াট 1906 সালে 97 বছর বয়সে মারা যান। এর আগের দুই দশকে ইসলামের প্রতি মানুষের ব্যাপক আকর্ষণ লক্ষ্য করেছিলেন এই অধ্যাপক। ইসলামের পুনর্জাগরণ এবং সুদ, মদ ও পশ্চিমা পোশাকের প্রতি না বলাটা এ দুই যুগের লক্ষণীয় দিক। এ বিষয়কে পশ্চিমা বিরোধী কিছু মনে করা উচিত নয় বলে ওয়াট মনে করতেন। তার মতে বরং এই প্রবণতা হল ইসলামী বিশ্বাস ও জীবনযাপনের অনুসরণ। ওয়াট মনে করেন, খ্রিস্টানদের সঙ্গে ও পশ্চিমাদের সঙ্গে যে আচরণ করা হয়, ইসলামী পুনর্জাগরণবাদীরা হয়তো সেরকম কিছু চায় পশ্চিমা সমাজের কাছে, কিন্তু খ্রিস্টানরা অন্য ধর্মগুলোর চেয়ে নিজ ধর্মকে উন্নত মনে করে বলে তা সম্ভব নয় বলে ওয়াট উল্লেখ করেছেন। ওয়াটের দুটি বিখ্যাত বইয়ের নাম হল মক্কায় মুহাম্মদ ও মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমটি তিনি 1953 সালে ও দ্বিতীয়টি তিনি 1956 সালে লিখেছেন। এরপর তিনি এ দুইটি বইকে মুহাম্মদ নবী ও রাজনীতিবিদ নামক বইয়ে সংক্ষিপ্ত করেছেন। শেষোক্ত এ বইয়ে ওয়াট কোরআনকে আসমানি কিতাব ও মহানবীর বড় মুজিজা বলে উল্লেখ করেছেন।
মনীষী ওয়াট লিখেছেন, আমি গত 40 বছর ধরে আমার নানা লেখায় বলে এসেছি যে কোরআন মোহাম্মদের রচনা নয়, বরং তা ঊর্ধ্ব জগৎ থেকে তথা আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে মোহাম্মদ যে দাবি করতেন তা আমি সঠিক বলে মনে করি। আমি 1953 সালে যখন মক্কায় মোহাম্মদ শীর্ষক বইটি লিখেছিলাম, সেই থেকে সবসময় এটা বিশ্বাস করতাম যে কোরআন আল্লাহর বাণী। বার্নার্ড শোর ভবিষ্যৎবাণী অনুযায়ী ইউরোপ ও আমেরিকায় ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছে, তাই ইসলাম সম্পর্কে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা দেখা যায় পাশ্চাত্যে। এ প্রসঙ্গে সম্প্রতি ফার্সি ম্যাগাজিন শার্লি অ্যাবডোর পক্ষ থেকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কার্টুন প্রকাশ ও অন্য একটি ইউরোপীয় দেশে কোরআন অবমাননাকর ঘটনাও লক্ষণীয়।
তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
Thank you.